الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। ইলম ও হিকমতের বাণী ধারাবাহিক অনুষ্ঠান আজকের প্রথম পর্ব। আমাদের সাথে রয়েছে মুনোয়ার ভাই রয়েছেন, পাশাপাশি নাতকা ইসলামী আমাদের শাহাদত ভাই রয়েছেন। সাথে সাথে আমরা মাঝে মধ্যে কালামও আমরা শ্রবণ করার চেষ্টা করব, এবং গত সপ্তাহের মাদানী মুজাকারার যে সারমর্মটা বয়ান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ইলমে হিকমতের বাণী এই অনুষ্ঠানের মধ্যে। যারাই যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের মধ্যে স্বাগতম। শুরুতেই একটি মাদানী ফুলের দিকে আমরা যাব। মনোয়ার ভাই, গত সপ্তাহে আমিনুস সুন্নাত প্রথমেই যে মাদানী ফুলটির দিকে ইঙ্গিত ইশারা দিয়েছিলেন, তা হচ্ছে হিকমতপূর্ণ জবাব দিয়েছিলেন, তা হচ্ছে আপনার খাবার অপচয়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের হোটেলের মধ্যে, আপনি যেখানেই যাবেন খাবারের একটা অপচয়ের যে একটা মানে নিয়ম চলে আসছে এবং সরাসরি হচ্ছে, বিশেষ করে বিয়ে বাড়িতে এইসব জায়গায়। এ সম্পর্কে বিশেষ কিছু মাদানী ফুল দিয়েছেন, আপনি হয়তো মাদানী মুজাকারা দেখেছেন, কি বলবেন এ সম্পর্কে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির আলে সুন্নাতের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করুক,
আমিন।
বাস্তবিক পক্ষে এই মহান ওলিয়ে কামিল প্রতি সপ্তাহে সারা দুনিয়াকে নিয়ে বসে সংশোধনের জন্য,
বেশক।
আর সেই মাদানী মুজাকারার মাদানী ফুলগুলো আমাদের জীবনে চলার পথে যে বিভিন্ন সমস্যা সেগুলো দূর করে দেয়, এবং সেই ধাপগুলো আমরা কিভাবে পার হব সেই ক্ষেত্রে বিশেষ তো অপচয় যে বিষয়টা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না।
জি,
আল্লাহ তাআলা হালাল বস্তু পানাহারার জন্য হুকুম দিয়েছেন, পান করার জন্য বলেছেন, খাওয়ার জন্য বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা অপচয়কারীকে যে অপছন্দ করেন সেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু,
সুবহানাল্লাহ,
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন।
জি,
তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।
সুবহানাল্লাহ।
আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিলেন যে আমরা যাতে আল্লাহ তাআলার নিয়ামতগুলো উপভোগ করি, তার মধ্যে খাবার রয়েছে, পানাহারের বস্তু রয়েছে, কিন্তু এগুলো যাতে অপচয় না করি। তো দুঃখের বিষয়, বর্তমান সমাজে দেখা যায় যে প্রতিটি জায়গায়
অপচয়,
অপচয় ছড়াছড়ি। যদি আমরা আমাদের পরিবারের দিকে তাকাই তো দেখব যে বিশেষ করে অনেকের খাবারের যে অরুচি, এই সকল কারণে অনেক খাবার অপচয় হয়ে যায়,
অরুচির কারণে।
জি, তো আমাদের উচিত হবে যে অপচয় থেকে বাঁচা। এখন অপচয় থেকে বাঁচার জন্য আল্লাহ তো বলেছেন যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না।
জি,
এখন সৃষ্টিকর্তার অপছন্দনীয় বান্দা যদি আমরা হই তাহলে আমরা নাজাত কিভাবে পাবো?
অপচয়কারী শয়তানের ভাই।
জি, তো আমাদেরকে অপচয় থেকে বাঁচতে হবে, এর জন্য জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস অপচয় হয় না সেটাকেও মানুষ অপচয় বলে দেয়, এটা একটা বিষয় আছে। যেমন আমির আলে সুন্নাত বলেন যে প্লেটের মধ্যে আমরা খাবার রাখি, তো প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা থাকে সেটা আমি বিয়ের অনুষ্ঠানে খাই, হোটেলে খাই, বাসায় খাই, তো যেই খানাটা আমি প্লেটে রেখে দিলাম সেই খানাটাকে অপচয় বলা যাবে না।
আচ্ছা,
সেই খাবারটা পরবর্তীতে মুসলমানদের মধ্যে কেউ, পরিবারের মধ্যে কেউ এটা খেয়ে নেবে, কিন্তু যেই খানাটা ভালো খাবার ফেলে দিলাম, তো ডাস্টবিনে ফেলে দিলাম বা কোন প্রাণীকে না দিয়ে এভাবে ফেলে দিলাম, সে খাবারটা নষ্ট হয়ে গেল, এটা অপচয়।
এটা অপচয়,
অপচয়। আচ্ছা, তারপরে পানি খেলাম, গ্লাসের কিছু পানি আমি ফেলে দিলাম, কোথায় ফেললাম? জমিনের মধ্যে। তো এই যে পানিটা ফেলে দিলাম সেটা অপচয়, কিন্তু যদি আমি গ্লাসে রেখে দেই তো সেটা অপচয় না?
অপচয় না।
হ্যাঁ, যেই ব্যক্তি ওই অবশিষ্ট খাবার নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, ভালো খাবার তারপরেও, তো সে হবে সেটা গুণাগার ভাগে। তো এই জন্য যে বিষয়টা আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, আমরা গোসল করি সেখানেও, শুধু খাবার না, একটা বিষয় অপচয় বিষয়টা আমাদের সর্বক্ষেত্রে অপচয় হতে পারে।
আপনি সুনাত বিশেষ করে খাবারের দিকটা এই জন্য জেনেছেন যে এখন কিন্তু দেখা যায় পুরো বিশ্বের মধ্যে 3 মিলিয়ন মানুষ আপনার খাবার অপচয় করে। তো দেখা যায় যে আপনার এই যে একটা অপচয়ের যে ছড়াছড়ি, আপনি বিশেষ করে আমাদের ঘরের মধ্যে আজকের ফর এক্সাম্পল এখন যারা আমাদেরকে দেখতে পাচ্ছে,
জি জি,
ঘরের মধ্যে খাবার নিশ্চয়ই দুপুরের পাক অথবা সন্ধ্যায় পাক করেছেন, সেটা খেয়েছেন। দুপুরে যারা পাক করেছেন অনেকের খানা রয়ে গেছে, যে ঘরে ফ্রিজ আছে ফ্রিজ আপ করে রেখে, কিন্তু ফ্রিজ যে ঘরে নেই সে ঘরে তো এই খানাটা ওইভাবে তারা করে না, সকালবেলা নষ্ট হয়ে যায়, তরকারি নষ্ট হয়ে যায় অথবা ভাত নষ্ট হয়ে যায়, এটা খাওয়ার উপযুক্ত থাকে না। হ্যাঁ, যদি এরকম থাকে যে গবাদি পশু থাকে, মুরগি থাকে, তাকে খেয়ে দিল, হাঁস থাকে, হাঁসকে খাওয়াই দিল, পুকুর ভর্তি মাছ রয়েছে, মাছকে দিয়ে দিল, তাদের এটা অপচয় ধরা যাবে না। কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে একেবারে নষ্ট হয়ে যায়, মানে পচে যায়, এটাকে আর খাওয়া উপযুক্ত কেউ খেতে পারে না, এভাবে করে ফেলে দেয়। বিশেষ করে আপনার দেখবেন পাতিলের মধ্যে ঝোল থাকে, ঝোল মানে তরকারি দেয়া হয়েছে, পাতিলের মধ্যে অনেকগুলো ঝোল মশলা লেগে রয়েছে, এগুলো ফেলে দেয়া,
আমি
অবশ্যই তরকারি থেকে সেগুলো ফেলে দেয়া, প্লেট মুছে না খাওয়া, এর মধ্যে হাত ধুয়ে ফেলা। তো এই ছোট ছোট জিনিসের প্রতি আমির সুন্নাতের হিকমত দেখুন, যে আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এই ছোট ছোট বিষয়ের প্রতি উনি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। আমরা বড় বিষয় একটা হচ্ছে খাবার নষ্ট করে দেয়, খাবার তো দূরের কথা, আপনি পাতিলে লেগে থাকা ঝোল আপনি তাকে নষ্ট করিয়েন না, আমির সুন্নাত বলছেন তাকেও তো আপনি নষ্ট করিয়েন, তাকেও আপনি খাওয়ারের উপযুক্ত করে খেয়ে নিন, যাতে করে আপনার ই না হয়, অপচয় না হয়, এই জিনিসগুলো অপচয় না হয়। কেননা আপনার পাতিলে ভাত রয়েছে, তারপরে তরকারির ঝোল রয়েছে, ফেলে দেওয়া হয়, এগুলো ঠিক না। তারপরে আপনার এগুলো আসলে যারা অপচয় করে, আখিরাতের মধ্যে তো খেয়ানাত হচ্ছে, আখিরাতে তো তৈরি করতে হবে আমাদেরকে, দুনিয়া হতে আল মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। তো এই দুনিয়ার মধ্যে যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে না রাখি, অপচয় থেকে না বাঁচাই, তাহলে আখিরাতে আমাদের চিন্তা ছাড়া আর কোনো কুল থাকবে না, আমরা কোথায় যাব, কি অবস্থায় থাকব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের অহরহ মানে চলে আসবে।
একটা মনে হতে পারে যে আমাদের এক ফোঁটা পানি কি হয়,
কি হয়, একটু ঝোল হয়ে গেছে কি হবে,
একটি ভাত ফেলে দিলাম কি হয়,
কি হবে।
তো আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই এক ফোঁটা ভাত আর এক ফোঁটা পানি নয় বরং অনুপরিমাণ সৎকাজের প্রতিদান দিবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ কি বলেছে, 7-8 আয়াতের মধ্যে, সুতরাং যে অনুপরিমাণ সৎকাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। এখন আমি যদি একটা ভাত ফেলে দিই,
মন্দ কাজ হয়ে গেল,
একটু আমাদের অনুষ্ঠান ইলম ও হিকমত, একটু কৌশল হিকমত খাটালেই অপচয় থেকে বাঁচা যায়, গুনা থেকে বাঁচা যায়। সেটা কিভাবে, খাবার খেলাম, কিছু খাবার অবশিষ্ট রয়ে গেল, এখন আমার এই খাবারটা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই, সবাই খাবার খেয়ে ফেলেছে, এখন আমার পর আর কেউ নেই, এই খাবার খাবে কে? তো এই খাবারটা যদি একটু কৌশলে এই নিয়ত করে যে পিঁপড়া বিড়াল তো বাসার অন্যান্য পোষা প্রাণী থাকে, পাখি থাকে, তাদেরকে যদি সাবিনেতে খাবারটা পরিবেশন করা হয়, দেয়া হয়, তখন এই খাবারটা ডাস্টবিনে ফেলে দিল, খাবারটা পচে গেল, বাইবে ফেলে দিল পচে গেল, কোনো নিয়ত ছাড়া এভাবে করলো, তো সেটা অপচয় হয়ে যাবে। কিন্তু যদি এইভাবে করে, বলে মাছের কথা, তো এইভাবে যদি করে তাহলে দেখা যায় যে আমরা অপচয় মুক্ত জীবন গড়ার ক্ষেত্রে আমরা সফল হব, আর পাশাপাশি যে জায়গায় অপচয় হয়ে গুনাহ হতো সে জায়গায় আমরা সাবের অধিকারী হচ্ছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অপচয় থেকে, অপচয় রোধ করতে হবে, নিজে অপচয় থেকে নিজেকে বাঁচাতে হবে এবং অপরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আমরা শুনবো ইনশাআল্লাহ, সাহাদ ভাই আমাদের সাথে রয়েছেন, একটা কালামের দিকে যাই আমরা, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা, পাশাপাশি আমরা বয়ানও কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।
সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা হাবিবিনা
বোরে
যাই নবী আমার জান নবী উম্মতের সাহারা নবী আমার জান নবী উম্মতের সাহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সঙ্গে সিরাতে করিও তাকে পার কবর হাশর ফুল সিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি প্রিয় খোদার নূর তুমি সৃষ্টির সেরা তুমি প্রিয় খোদার হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা
মাশাআল্লাহ। আমরা অপচয়ের ব্যাপারে বলতেছিলাম মুনার ভাই, এখন যে জিনিসটা চলছে আমাদের সমাজের মধ্যে বিয়ে বাড়িতে অপচয়, আপনি হোটেলে খেতে যাবেন পার্সোনালি নিজের টাকা দিয়ে খাচ্ছেন, আপনি রুটি নিলেন কাবাব নিলেন অথবা অন্য কোনো কিছু নিলেন, নেয়ার পরে কিছু খেলেন এখন আর খেতে মন চাচ্ছে না, আপনি এভাবে রেখে আপনি চলে গেলেন, অথবা হোটেলের মধ্যে অনেক তরকারি দিয়েছে ডাল দিয়েছে তরকারি দিয়েছে আপনি একটু নিলেন, এই তরকারিগুলো এই ডালগুলো এই রুটিগুলো এই সবজিগুলো এই কাবাবগুলো অর্থাৎ যে খানার আইটেমগুলো দেয়া হয় এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, এগুলো কিন্তু ডাইরেক্টলি অপচয়ের মধ্যে সামিল হয়ে যায়, মানে এগুলো অন্য কোনো প্রাণী খাওয়ার মতো সুযোগ থাকে না, এগুলো ডাস্টবিনেই চলে যায়। এছাড়া বিয়ে বাড়িতে দেখবেন খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে তো দিচ্ছে, খাবার না দিলে মনে করবে যে আরে কঞ্জুস,
সেখানে একটা মনোভাব কাজ করে, যারা যায়
খাবার নষ্ট করা যায়,
যারা যায় তাদেরও একটা মনোভাব থাকে যে আমি তো এসেছি খুব টাকা খরচ হয়েছে,
টাকা খরচ হয়েছে
এখন আমি সকল আইটেম খাই বা না খাই প্লেটে নেই,
প্লেটে নিতে হবে।
আর যারা পরিবেশন করে তাদেরও একটা দায়িত্ব যে স্টেপ বাই স্টেপ সকল আইটেম পরিবেশন করা,
পরিবেশন করাতে হবে,
হ্যাঁ,
যাতে বলতে না পারে ওপারে গিয়ে যে কোথায় গেছিলাম কি অবস্থা খানা পিনা ঠিক মতো দেয় না।
আবার অনেকের ইচ্ছা যে সকল আইটেম খাই যারা পরিবেশন করে তারা কিন্তু এটা দেওয়ার ক্ষেত্রে বাধ্য করে না, তাদের দায়িত্ব পালন করে, আমার দায়িত্ব যে আমি কি খাবারটাকে খেতে পারবো কিনা,
নিজের পেটের দিকে দেখে খাবারগুলো নিতে হবে,
নিতে হবে
অপচয় না হয়।
জি, আর ওই বিভিন্ন সময় বাবু দেখেন বাসায় খাবার এক জিনিস, টাইম আপনি একটু লং টাইম নিয়ে কিন্তু কিছু আইটেম বেশি খেতে পারবেন, কিন্তু অনুষ্ঠানে গেলে বিশেষ করে দেখা যায় টাইম থাকে, যে টাইমটার মধ্যে শেষ করতে হয়, অন্যান্য মেহমান থাকে তো তারা হুড়া খেতে দেখা যায় মানুষ অপচয় করে, তো বাস প্রথম থেকেই পাত্র যা আছে সামনে থাকে আমি যতটুকু পারবো নিব খাবো, তো এইভাবে যদি একটা মনোভাব তৈরি করে যে আমি খাবার অপচয় করবো না।
কিন্তু আরেকটা আরেকটা জিনিস দেখা যায়, আপনার ঘরেই মেহমান গেল,
জি,
এখন আপনি মেহমানদারি করাবেন, আপনি মেজবান, এখন নতুন মেহমান আসছে তাকে যদি আপনি না দিয়ে খাওয়ান, যদি সবকিছু সামনে এনে দেন তারা তো লজ্জায় খাবে না, এজন্য আপনি দিয়ে খাওয়াচ্ছেন দিয়ে খাওয়াচ্ছেন দিয়ে খাওয়াচ্ছেন, সবগুলো দিয়ে দিচ্ছেন, আর একটু নেন,
আমি কষ্ট
বারণ করছে,
আমি কষ্ট করে পাকিয়েছি এখন সব আইটেমই খাওয়াবো,
আমার খাওয়াতে হবে, কিন্তু বারণ করছে, যিনি যিনি মেহমান তিনি বারণ করছে দিয়ে না আমি খেতে পারবো না, তারপরও দেয়া হচ্ছে তাকে, আরে না পারবেন খান আরেকটু নেন, আরে কি খাচ্ছেন আপনার বয়স কম আরো খান,
জি জি,
তো এভাবে করে কিন্তু এই খাবারগুলো
শেখে দেয়া মেনে আসলে বাপু এই বিষয়ে খুব চমৎকার মাদানি ফোন দিয়েছে। আসলে মেহমানদারের তরিকা পদ্ধতি এটা না, খাবারের ওই অংশ
জি
যেটা আপনার পেটে গেলে আপনার পেট নষ্ট হতে পারে, ডিস্টার্ব হতে পারে, পেট খারাপ হতে পারে, সেই অংশটা খাওয়ার জন্য আপনার জন্য গুনাহে পরিণত হয়ে যাওয়ার সময়। তা আমার অবস্থা আমি জানি, তা এখন আমার কতটুকু খেতে হবে বা কতটুকু খেলে আমি স্বাভাবিক কাজকর্ম থেকে বঞ্চিত হয়ে যাব। আমি অনেক সময় দেখা যায় মানুষ এমন ভাবে খায় যার কারণে তার অন্যান্য যে পরবর্তী কার্যক্রম সেটা করতে তার কষ্ট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় একটা খাবার তার এই শরীরের সাথে মানায় না, মানে এটা খেলে তার হয়তো এরুসিলায় তার অভিজ্ঞতা থাকে যে আমি এই খাবারটা খেলে, অনেকে বলে ভাই এই খাবার খাবো না কেন গ্যাস্ট্রিক হবে, বলে কিন্তু
অভিজ্ঞতা হয়ে গেছে,
অভিজ্ঞতা হয়েছে এই খাবারের কারণে আমার এই প্রবলেম দেখা
যায়, সমস্যা হতে পারে।
তো যদি কেউ জানে যে আমার এই খাবারটার প্রবলেম হবে আর মেহমানের সেই খুশির জন্য খেয়ে নেয়, পরবর্তী দেখা যায় তার ইবাদতে ডিস্টার্ব হবে, এবং ওই খাবারটা ওই পরিমাণ খেলে যদি তার শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওলামায়ে কেরাম বলেছেন সেটা সে খেতে পারবে। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা উচিত,
খেয়াল রাখা উচিত। বিশেষ করে আমিরুল সুন্নাত এই ব্যাপারগুলো মাদানী মুজাকায় নিয়ে আসেন এই জন্য যে এই সময় লক্ষ লক্ষ আশিকানে রসুল মাদানী মুজাকারা দেখে থাকেন, তাতে তাদের কর্ণগোচর হয় কথাগুলো এবং একটু হলেও অপচয় থেকে মানুষ বাঁচতে পারে একটি কথার মাধ্যমে। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যার সারমর্ম হচ্ছে তোমরা বুঝাও, বুঝানোতে কাজে দেয়। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা বোঝানোর চেষ্টা করছি, যদি কারো কর্ণগোচর হয়ে যায়, কেউ একজন অপচয় থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে, মদিনা মদিনা আমাদের অনুষ্ঠান সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলে মিলে আজকে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেরা অপচয় থেকে বাঁচবো, শুধু খাবার অপচয় না, বিভিন্ন জায়গায় যে অপচয় হচ্ছে। আপনি যদি, আমি মনে করি আপনি যদি নিজের যে অপচয় একটু যদি নিজে ভাবেন যে আমি, আপনি ফ্যামিলি মেনটেন করছেন, আপনি ফ্যামিলি ভরণ পোষণ দিচ্ছেন, আপনি নিজে একদিন বসেন, বসে লিস্ট বানান আমার এই 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 কাজগুলো অপচয় হচ্ছে, এই এই কাজগুলো না হলে হয়, আপনার যেখানে খাবার যেখানে এতটুকু লাগবে আপনি আনছেন অতটুকু, বেশি নিয়ে আসতেছেন, বেশিটা অপচয় হয়ে যাচ্ছে, লেস করে দেন অথবা ই করে দেন, দেখবেন যে আপনার মাস শেষে যদি কর্জ নেয়ার অভ্যাস থাকে যে আমার মাস শেষে কর্জ নিতে হয়, তাহলে দেখবেন আপনার কর্জ নিতে হবে না। এই অপচয় যদি বাঁচাতে পারেন, ঘরের মধ্যে অপচয় যে হচ্ছে, খাবার অপচয় হচ্ছে, বিভিন্ন জিনিস অপচয় হচ্ছে, অপচয়গুলো যদি আপনি রোধ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের মধ্যে যে আপনি নিজে মনে করেন যে আমি যেই স্যালারি পাচ্ছি এই স্যালারি দিয়ে ঘর মেনটেন হচ্ছে না, আমার মাস শেষে কর্জ নিতে হচ্ছে, ইনশাআল্লাহ আমি আমি বলতে পারি যে আপনার ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে এর মধ্যে বারাকাত হবে, আপনার কর্জ নিতে হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সকলে মিলে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা অপচয় থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। আমিরুল সুন্নাতে হিকমতপূর্ণ মাদানী ফুল, এর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি মাদানী ফুল আমিরুল সুন্নাত দামত বরকাতুন আলিয়া দিয়েছিলেন যে কেউ যদি কাউকে, জিনিসটা কিন্তু এখন আমাদের সমাজের অত্যন্ত ভাইরাল হয়ে যাচ্ছে, কিছু একটা হলেই আপনার ভিডিও এটা ভাইরাল করে দেয়, ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দেয়, অর্থাৎ কেউ অন্যায় করছে, কেউ একটা গুনাহ করে নিয়েছে মাযাল্লাহ, তো সে কি করে, এটাকে কি করে দেয়, ভাইরাল করে দেয়, মানে প্রচার প্রসার করে দেয়। তো আমিরুল সুন্নাত বলেছেন যে কেউ যদি কাউকে গুনাহ করতে দেখে তবে তা গোপন করা তার উপর ওয়াজিব হয়ে যায়, এ ব্যাপার কি বলবেন আমাদের সমাজের প্রেক্ষাপট?
প্রথমত গুনাহ যদি কেউ দেখে যে করতে, যেমন কোনো ব্যক্তি গুনাহ করছে, এখন প্রথম কাজ হলো তাকে গুনাহ থেকে বিরত রাখা, তাকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করা, তারপরেও যদি সে না মানে তখন তার গুনাহটাকে গোপন করে তার হেদায়েতের জন্য দোয়া করা। যদি মনে করেন কেউ গুনাহ করছে, এখন আপনি বলেন এই গুনাহ করছে গোপন রাখতে হবে, তারপর তাকে গুনাহ আরো সহযোগিতা করা হলো, তো
গোপন রাখার মানে হচ্ছে এটা যে আপনি অন্য কাউকে না বলা,
জি
এটা
এটা তো কখনো বলা যাবেই না।
মানে একটা গুনাহ করতে মানুষকে দেখে ফেললেন, অথবা কোনো ছেলেকে কোনো মেয়েকে কোনো একটা শরীয়ত বিরোধী কাজ করতে দেখে ফেললেন, এখন আপনি এটাকে প্রচার প্রসার করে দিলেন, ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে দিলেন, আপনি মানুষকে বলে বলে বেড়ালেন, দেখছো অমুকের ছেলে, এ শুনেছো অমুকের মেয়ে, এভাবে করে যে একটা কানা খুশখুশি গীবতের পর্যায়ে যেটা পড়ে যায়, এ ধরনের কাজ করা, এটা একটা তো হচ্ছে আপনি যিনি গুনাহ করছেন তাকে ডাইরেক্টলি আপনি বলে দিলেন যে ভাই এটা তো ঠিক না, এটা আপনি করবেন না, অথবা গুনাহের কাজ, এটা তো আলাদা একটা সাবজেক্ট বিষয়, আপনি বুঝাবেন, এটা এটা তো অবশ্যই বুঝাতে হবে, নেকির দাওয়াত আপনি পেশ করলেন, এটা তো একটা খুব সওয়াবের কাজ, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার কাজ, জান্নাত পাওয়ার কাজ। কিন্তু পক্ষান্তরে আমাদের সমাজে কাজগুলো হচ্ছে, আপনি দেখবেন অহরহর কারো গড়ের যে বেড়া রয়েছে, দেয়াল রয়েছে, ওখানে দেখবেন কোনো ফুটো আছে কিনা, ওখান থেকে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কোনো ঘরের যদি ফাঁকা থাকে, ঘরের নিচ থেকে হয়, বিশেষ করে কোনো ঘরের যদি পরবাসে কেউ থাকে, সেই ঘরের মধ্যে মানুষের কান চোখ একদম সজাগ করে রাখা, কিছু হলেই এটাকে ভাইরাল করে দেয়া, কিছু হলেই এটাকে আপনার মানুষের কাছে পৌঁছানো, কিছু হলেই মানুষের কাছে 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 গিয়ে 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 আপনার কিছু লোক এরকম থাকে সমাজের মধ্যে যে পোস্টার ছাপিয়ে দেয় আর কি, এরকম মানে কথা কথার মাধ্যমে সকালবেলা উঠেই যতক্ষণ পর্যন্ত কথাগুলো দশজনকে না বলে ততক্ষণ তার পেটের ভাত হজম হবে না, এরকম কিছু সিস্টেম থাকে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফকে ইঙ্গিত করে বলেছে, হে কাবা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
তোমার থেকেও মুসলমান মুমিন যারা রয়েছে তার সম্মান বেশি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক।
তো আমরা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করি তাদের এইটা আমি বলবো যে বদ অভ্যাসেই পরিণত হয়েছে, সকাল উঠে যদি কোনো ভালো মেসেজ পাই এটা কি আসলে সঠিক বা খারাপ কি ভালো দেখার বিষয় না, কোনো কারো বিষয়ে অপবাদ পেলাম ভালো কি মন্দ সঠিক কি ভুল দেখার বিষয় না, বাস কত ফাস্ট আমি এটাকে পাঠাবো মানুষের কাছে, এই যে আমাদের যে মনোভাব সেটাকে চেঞ্জ করতে হবে। আর
ঈসা আলাইহিসসালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখলো,
জি,
তো বললো তুমি চুরি করেছো, বললো আমি না চুরি করিনি, তখন ঈসা আলাইহিসসালাম বললো আমার চোখ আমাকে ধোঁকা দিয়েছে।
তুমি ঠিকই বলেছো, আমার চোখ ভুল দেখেছে,
ভুল দেখেছে,
মুসলমানের সম্মান রক্ষা,
সম্মান রক্ষা করো না।
আজকে আমার ভাই, ঠিক আছে, আমার আত্মীয় না, রক্তের কেউ না, সে একটা অপবাদ তার বিষয়ে আমি শুনলাম, ধরলাম 100% সত্য, তারপরে কি আপনি এটাকে প্রচার করে বেড়াবেন?
প্রচার করা কিছু,
এটা কি ইসলাম আপনাকে এই এই শিক্ষা দিয়েছে?
না, এটা ঠিকা নিয়েছে, ঠিকা নিয়ে ঠিকা নেওয়া যে আমি এই কথাকে কমসে কম এতজন লোকের কাছে পৌঁছাতে হবে, পৌঁছালেই আমি কামিয়াব হতে পারলাম, আমি
সমাজের আমি তো এই খবর আগে পেয়েছি,
আগে পেয়েছি,
আর আমি পেয়ে আমার বন্ধু বলে সব ছড়িয়ে দিয়েছি। তো মেহরবানি করে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে মনে রাখতে হবে ইসলামের মধ্যে প্রত্যেকটা জিনিস ব্যবহারের পদ্ধতি রয়েছে।
জি জি,
তো প্রথমে আমাদেরকে পদ্ধতি জানতে হবে, আর ইসলামের যে পদ্ধতি নিয়ম নীতি কোরআন হাদিসের আলোকে সেটা উলামায়ে কেরাম শিক্ষা দিয়ে থাকে। তা আমি যে কাজ করব সেই কাজ করার পূর্বে যেহেতু সোশ্যাল মিডিয়ার এই বিষয়টা প্রকাশ্যভাবে 1450 বছর পূর্বে ছিল না, কিন্তু 1450 বছর পূর্বে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ইলম এটা ওলামাই কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অতএব আমাদের উচিত যে একটা নতুন নতুন যে প্রযুক্তির আবিষ্কার কোনো বিষয়ে সেটাকে সেই বিষয়টাকে নিয়ে ওলামাই কেরামের শরণাপন্ন হওয়া, যে জিজ্ঞাসা করা যে আজকে যে আমি এটা ব্যবহার করব এই বিষয়ে শরী হুকুম কি রয়েছে, এবং সোশ্যাল মিডিয়াকে আমি কিভাবে ইবাদতে রূপান্তর করতে পারি, এই বিষয়টা না করে বাস আমরা মনে করি কি যে ইবাদতের ক্ষেত্রে কোনো শিক্ষার প্রয়োজন নেই। অথচ দুনিয়ার ব্যবসা করার পূর্বে ট্রেনিং লাগে 6 মাস, 3 মাস, 1 বছর এবার ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, আমাদের দেশে যে বিভিন্ন বাহিনী রয়েছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু ট্রেনিং এর বিষয় আছে, তো সেই জিনিসটাকে সবাই সহজে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বো সেটা কি কখনো প্রশিক্ষণ নিয়েছি কোনো ওলামা ইকরামের কাছে? আচ্ছা, আমি যে এই যে খাবার খাচ্ছি প্রতিদিন, তো পশু পাখিও খাবার খায়, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সর্বোচ্চ সৃষ্টি, সম্মানিত,
জি,
আল্লাহ সৃষ্টির মধ্যে, তা আমিও খাবার খাচ্ছি, তো পশু পাখির খাবারের মধ্যে আমার খাবারের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য রয়েছে? আর সেই পার্থক্যটা কিভাবে বিবেচিত হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আমি আশরাফুল মাখলুকাতের যে পদ্ধতি সেই পদ্ধতিতে খাবার খাচ্ছি সেটা ইবাদতে পরিণত হবে। তো এই জন্য যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুক, আমাদের অবস্থা খুবই শোচনীয় যে আমরা গুনাকে ছড়াতে বেশি দেরি করি না। মনে রাখতে হবে সমস্ত দুনিয়ার মুসলমান একটা দেহের মতো, যদি কোথাও সুদূর আফ্রিকার জঙ্গল শোনা যায় যে একজন মুসলমান অসহায় অবস্থায় তাকে কে কষ্ট দিচ্ছে, সেটা অমুসলিম হোক, মুসলিম হোক বা অন্য কোনো বিশেষ কারণে, তাহলে সেখানকার সেই মুসলমানের জন্য আমার দরদ এখান থেকে প্রকাশ করতে হবে,
এখানে নিজের শরীর,
এটা মুসলমানের দায়িত্ব,
দায়িত্ব কর্তব্য।
তো এই জন্য যে বিষয়টা মেহরবানি করে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মুসলমানের সম্মান অনেক, আমার মা বাবার সম্মান করা আমি শিখেছি, আমার শিক্ষকের সম্মান করা শিখেছি, আমার প্রতিবেশীকে সম্মান করা শিখেছি, তো এই পাশাপাশি সমস্ত দুনিয়ার মুসলমানের সম্মান করাও আমাকে শিখতে হবে।
কোনো মানুষের একটা কথা আগে এবং পিছে কি বললো তা না শুনে না তা না বলে মাঝখানে একটু কথা, যেটা একটু মানে কটূক্তিমূলক
আর কিছু, এই বিষয়টা তো খুব আছে যে শুরুতে কি হয়েছে সেটা বলবে না, আচ্ছা লাস্টে কি হয়েছে সেটা বলবে না, এমন কিছু কথা কেটে নেয় যেই কথাটার মধ্যে মানুষ শুনলে খেপে যায়,
খেপে যাবে,
মানুষ শুনলে রাগ চলে আসে,
দৃষ্টিকটু,
মানুষ শুনলে এটা তাকে মানে হ্যাঁ এরকম, তো সেই বিষয়টা কি করে প্রচার করে বেড়ায়,
প্রচার করে বেড়ায়, এবং কিছু মানুষ এর মধ্যে কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে, নিজের ওয়ালে শেয়ার করবে এবং অন্যান্য জায়গায় গ্রুপের মধ্যে শেয়ার করে নিজে মানে লাইক নিবে, বাহবা নিবে, এমন কিছু হয়ে গিয়েছে আপনার কিছু কিছু জিনিস যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যত শেয়ার হবে যত লাইক হবে সে তত টাকা পাবে, এরকম যে টাকা ইনকামের কিছু সিস্টেম সোর্স আছে, এই সোর্স গুলো অবলম্বন করে বিভিন্ন মানুষ, আল্লাহ তাআলা এসব মানুষ থেকে আমাদের হেফাজত করুক। আসলে তরবিয়তের ব্যাপার, শিক্ষার ব্যাপার, আমাদের ঘর থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, ঘর থেকে আমার মা বাবা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাগুলো আমাদের অতীব জরুরি। নিগার সুরা মাদানী মুজাকারের মাদানী মেহেক অনুষ্ঠানে খুব সুন্দরভাবে বলছিলেন যে একজন মেয়েকে ঘর থেকে শিক্ষা দিতে হবে, আপনার যখন বিয়ের বয়স হয়ে যায় তাকে তাকে খাবার দাবার রান্না বান্না এই যে অপচয় থেকে বাঁচা এবং রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম থেকে শুরু করে কিভাবে কি করে স্বামীর খেদমত কিভাবে করবে সকল কার্যক্রম গুলো শিখাতে হবে। যদি আপনি না শিখান, এটা জরুরি নয় যে আপনি ঘরের মধ্যে আপনার মেয়ে একটা অন্যায় করেছে, মেয়ে একটা ভুল করেছে, আপনি এটা শুধরে দিলেন অথবা মেনে নিলেন, যেভাবে শুধরে নিয়েছেন যেভাবে মেনে নিয়েছেন এটা অন্য ঘরে গেলে অন্য পরিবারের মধ্যে গেলে সেভাবেই সে রিয়েক্ট করবে, এটা জরুরি নয়, সেখানে রিয়েক্টটা অন্যভাবে আসতে পারে, কঠোরভাবে আসতে পারে, আবার অনেক জায়গায় নর্মাল ভাবে আসতে পারে, কিন্তু কঠোরভাবে আসাটাই স্বাভাবিক ভাবে ধরে নিতে হবে।
এভাবে বলতে পারি বাপু যে আপনি তো বলেন মাশাআল্লাহ, যে যদি কোনো পরিবার চায় যে আমার মেয়েটা পরের বাড়িতে গিয়েও
জি
অপচয় মুক্ত জীবন করুক, গুণামুক্ত জীবন অতিবাহিত করুক, ইবাদত বন্দেগীর মধ্যে জীবন অতিবাহিত করুক, তাহলে উচিত আজই এই মুহূর্তে নিয়ত করে নেওয়া যে আমার ঘরে যে মেয়ে আছে তাকে আমি সুশিক্ষা দেবো,
সুশিক্ষা দিতেই হবে। আপনি
কেননা যখনই সে পরের বাড়িতে যাবে সে পরিবেশটা কেমন হবে সেটা আজ কিন্তু তার এই মায়ের জানা নেই,
জানা নেই,
বাবার জানা নেই,
সবাই মনে করে যে শরীফ বান্দার কাছে পড়বে, এরকম না হতে পারে ভাই, এরকম জরুরি নয় যে আপনার ঘরের মধ্যে আপনার মেয়ে অন্যায় করছে আপনি মোটামুটি কথা মেনে নিয়েছেন, এই মেনে নেওয়াটা শ্বশুর বাড়ির লোক শ্বশুর শাশুড়ি ননদ তার তার হাজবেন্ড তার স্বামী এটা মেনে নেবে এরকমের নয়। বিশেষ করে দেখুন কেমন শিক্ষা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বাদী
আল্লাহ
কাজ করার জন্য ঘরের মধ্যে কাজকর্ম করতে কষ্ট হচ্ছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এনাদের যে খিদমত করা এনাদের ই করা
ঘরের সব কাজ আমি করি আমি করি কষ্ট হয়
কষ্ট হচ্ছে
জি জি,
এবং তার পানি উঠাতে গিয়ে হাতে
ফসকা
পড়ে যায়, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি করলেন তাকে তাসবিহ দান করে দিলেন, তাসবিহ পড়তে বললেন, যেমন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করো এবং পাঠ করে ঘুমিয়ে যাও, সারাদিন যে ক্লান্তি চলে আসবে ক্লান্তি ভাব দূর হয়ে যাবে, তো সেই দিন থেকে তাসবিহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নাম হয়ে গেল। এটা কেমন শিক্ষা, কেমন তরবিয়াত, এবং ছোটকাল থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার ঘরের মধ্যে বসে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা যে আপনার চাটকি এর মধ্যে
গম পিশার
যাতা
ছিল যাতা বলে
যাতা বলা হয় এর মধ্যে কাজ করা, ওই পরিবারের মধ্যে গিয়েও কাজ করা, এই যে শিক্ষাগুলো আমাদের সমাজের মধ্যে এখন দেখা যায়, ভাই আমার মেয়ে তো কখনো কাজ করেনি তো একটু দেখে শুনে ই করিয়েন, ভাই যে ঘরে দেয়া হচ্ছে সে ঘরে হয়তো এরকমও হতে পারে সে ঘরে একটি মাত্র ছেলে তার ঘরে সকল কাজ কর্ম তাকে করতে হবে কিন্তু সে না করলে কে করবে,
জি জি,
তো এই কাজগুলো স্বামীর খিদমত করা শ্বশুর শাশুড়ির খিদমত করা ঘরের সকল কাজকর্ম ই করা এই কাজগুলো কিন্তু একজন মেয়েকে পরিবার থেকে শিক্ষা দেওয়া উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত, তেমনই ভাবে একজন ছেলেকেও সুশিক্ষা দেওয়া উচিত, সে যখন নামাজ এর পড়তে যাওয়ার মতো তার বয়স হবে তখন তাকে নামাজের মাসলা মাসাই শিক্ষা দেয়া, সে যে বিবাহ উপযুক্ত হবে তখন তার লালন পালন ভরণ পোষণ তার স্ত্রীর যে হক রয়েছে এগুলো তাকে শিক্ষা দেয়া, সকল পরিবেশ শিক্ষা দিয়ে তাকে সকলভাবে এভাবে তরবিয়াত দিয়ে শিক্ষা দিয়ে তৈরি করতে পারলে ইনশাআল্লাহ আমাদের সমাজ ভালো হবে, অপচয় মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে, কিন্তু যদি আমরা শিক্ষা না দেই তাহলে ওই আমার সন্তান সে কি করবে, একজনের গুণা দেখলে সে গুণাটা প্রকাশ করে দিবে, সে সোশ্যাল মিডিয়া ইউজার রয়েছে এটা ভাইরাল করে দিবে, শেয়ার করে দিবে। আর এখন এই সমাজের মধ্যে এগুলো হচ্ছে, অহরহ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়া, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একটি প্রশ্ন করেছিলেন আমির আল সুন্নাহ দামাত বরকাতুর আলীর দরবারে, যে অনেক সময় দেখা যায় স্বামী শিক্ষিত রয়েছে, কোরআন হাদিসের মধ্যে শিক্ষিত রয়েছে, স্ত্রী সে ওইভাবে কোরআন হাদিস পড়া নয়, স্ত্রী স্বামীর কাছে পড়তে পারবে কিনা। আবার দেখা যায় স্ত্রী সে কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ রয়েছে, স্বামী বিজ্ঞ না থাকতে পারে, স্বামী স্ত্রীর কাছে পড়তে পারবে না। তো আমির সুন্নাহ খুব সুন্দরভাবে একটা জবাব দিয়েছেন যে পড়লে সমস্যা কোথায়। আমাদের সমাজ যদি এরকম থাকে যে স্বামী সে কোরআন পড়তে ঠিক মতো জানে, ঘরের লোক পড়তে জানে না, তার উচিত হচ্ছে এই স্বামীর কাছে পড়া, স্ত্রী উচিত হচ্ছে স্বামীর কাছে পড়া, মা বাবার উচিত হচ্ছে এই সন্তানের কাছে পড়া, পরে কমসে কম নিজের নামাজকে ঠিক করে নেয়। আমাদের নামাজ ঠিক না হলে আমাদের অবস্থা কি হবে? তেমনই ভাবে যদি স্ত্রী সে কোরআন পড়তে ঠিক মতো জানে, স্বামী পড়তে পারে না, স্বামীর উচিত হচ্ছে নিজের স্ত্রীর কাছে এই কোরআন শরীফ পড়ে নিজের নামাজগুলো ঠিক করে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের মধ্যে আমরা কবর জিয়ারত করে থাকি। তো গত মাদানী মুজাকারাতে আমির সুন্নাহ কবর জিয়ারতের ব্যাপারেও কিছু মাদানী ফুল দিয়েছেন। আমি আজকেরও মানে আশা করছি আপনার কাছ থেকে যে কবর জিয়ারতে কিছু মাদানী ফুল কিছু যাতে করে আমাদের শিক্ষা হয়ে যায়।
কবর জিয়ারত, ঈসা আলাইহিস সালাম করা, এই কাজগুলি এতটাই মহান এবং মহৎ, যেগুলোর মাধ্যমে মানুষের আখিরাতের চিন্তা খুব দ্রুত চলে আসে। কেন কবর জিয়ারত করছি? কবর কি, কবর তো উপরে দেখা যায় না, কবর জগৎটাই নিচে।
জি জি।
আচ্ছা, তারপরে ঈসা আলাইহিস সালাম করছে কোথায়, যারা মরে গেছে। তার মানে দেখা যায় যে কবর জিয়ারত এবং ঈসা আলাইহিস সালামের এই কাজগুলো যখনই আমরা করি আমাদের আখিরাতের চিন্তা অটোমেটিক চলে আসে,
চলে আসে,
এটা বলার অপেক্ষা রাখে না। আর কবর জিয়ারতের যে বিষয়গুলো, সেটা শহাদায় কারবালার শহীদদের জন্য হোক বা নিজের পিতামাতা সকল মুসলমানের জন্য হোক, ইসালে সব করা, কবর জিয়ারত করা, এই বিষয়গুলো তো কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে। ইসালে সবের বিষয়টা কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে। আল্লাহ তাবারক তাআলা সূরা হাশরের দশম আয়াতে ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর যারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মাফ করে দাও আর আমাদের সেসব ভাইদের মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গেছে।
যে আমার উম্মতের মধ্যে গুনাহগার হয়ে তারা কবরে যাবে, নেককার হয়ে তারা
আল্লাহ গুনামুক্ত অবস্থা তারা হবে। তো এই জন্য যে বিষয়টা কোরআনুল কারিমে আল্লাহ তাবারক তাআলা স্পষ্ট ভাবে ঈসা আলাইহিস সালামের জন্য বলে দিলেন, তো ঈসা আলাইহিস সালাম সন্তান পিতামাতার কবরে যাবে, গিয়ে আল্লাহ তাআলার কালাম পাঠ করবে, দুরুদে পাক পাঠ করবে, দোয়া করবে, আল্লাহ এর উসিলায় সন্তানের কল্যাণ দান করবে, তার পিতামাতার কবরের মধ্যে আল্লাহ তাআলা কি করবে, সে জান্নাতে যাওয়ার পথেও পৌঁছে দিবে। তো এই জন্য আমাদের উচিত যে বেশি থেকে বেশি কবর জিয়ারত করা, ঈসা আলাইহিস সালাম করা। এগুলোর ভিত্তি কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আমরা আয়াতে কারিমার অনুবাদ শ্রবণ করলাম যে আল্লাহ তাবারক তাআলা কি সুন্দরভাবে বলে দিয়েছে, তো পূর্বপুরুষ যারা রয়েছে তাদের জন্য ঈসা আলাইহিস সালাম করব। আর বিশেষ করে কারবালার মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার আহলে বাইতদের ঈসা আলাইহিস সালাম আমরা করে দেয়, কেন? কারণ তাদের উসিলে আমরা মুসলমান।
জি,
ইবাদতের মধ্যে তাদের নাম নেওয়া হয়।
জি,
একটা জিনিস মনে রাখতে হবে বাপু, যে আমরা মুসলমান কিন্তু আল্লাহ তাবারক তাআলা তার বন্ধুকে এতটাই ভালোবাসে, তার বন্ধুর উসিলায় আহলে বাইতদেরকে সালাম করা নামাজের মধ্যে অপরিহার্য করে দিলেন। জি, নামাজের মধ্যে
ওয়াজিব।
জি,
সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো এইভাবে দেখা যায় যে আমরা নবী পরিবারদেরকে ভোলার আমাদের সুযোগ নেই। নবী পরিবারকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। তো এই জন্য তাদেরকে বেশি বেশি ঈসা আলাইহিস সালাম করা, আর তাদেরকে ঈসা আলাইহিস সালাম করে নিজেদের পথকে সুগম করা,
সুগম করা।
যে তাদের সুনজর যদি হয়ে যায়, তারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে সুপারিশ করে ইয়া রাসূলুল্লাহ সে তো আমাকে ইসলাম সাব করে,
সুবহানাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ
আমাকে বলেনি,
হাশরের ময়দানে যদি বলে যে এই ব্যক্তি আমাকে প্রতিদিন এই দুরূদ শরীফ পড়ে আমাকে ইসলাম সাব করতো, আমার পরিবারকেও করতো, ইয়া রাসূলুল্লাহ লাজ রাখেন। আমরা তো দুনিয়াতে থাকতে জান্নাতের যুবকদের সর্দার হওয়ার সুসংবাদ পেয়ে গেছি, তো ইয়া রাসূলুল্লাহ আজকে আমার পক্ষ থেকে আপনি তার সুপারিশ কবুল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারগায় নিয়ে যাবে, আর আল্লাহর মাহবুব যা জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা কিভাবে বন্ধুর সুপারিশ কবুল করবে না? তা আমাদের তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে নবী পরিবারকে ভালোবাসলে আল্লাহ নবীর ভালোবাসা অর্জিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে দিদার দিয়ে ধন্য করবেন। ওলামায়ে কিরাম খুব চমৎকার বলেছেন,
জি জি,
যে নবীর দিদার পাওয়ার জন্য ব্যতি ব্যস্ত অনেকে হয়, বরং তুমি নিজেকে উপযুক্ত করো, নবী দিদার দিতে দেরি করবেন। তো এই জন্য আমাদের উচিত যে বাস নিজেকে তৈরি করা, নিজের পাত্রকে তৈরি করা, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, পবিত্রতা বিভিন্ন গুণা থেকে বেঁচে। আজকের টপিক যে আমরা প্রথম থেকে আলোচনা করছি অপচয়, অপচয় কাজ একটা হারাম কাজ, এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, আমাদের
প্র্যাকটিস করতে হবে অনেক কিছু,
বিশেষ করে ইসলামী বন্ধু যে আপনি কথা বললেন যে তাদের খাবার থেকে নিয়ে খাবার পাকানো সবকিছু একজন ইসলামে বাজার করে নিয়ে আসে তার পরিবারের কর্তা, কিন্তু বাকি যে মেনটেন সবকিছু ইসলামী বন্ধুদেরকে করতে হয়। তো এটার জন্য কিন্তু
কাটার ক্ষেত্রে কোটার
সবকিছু তরকারি কোটার ক্ষেত্রে এটা কি কিছু অংশ ভালো তো নষ্ট হয়ে গেল না? তো এইভাবে দেখা যায় যে অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু খেয়াল রাখতে হয়। এই জন্য মেহরবানি করে কিতাব পড়া, আমির রাসূলের মুজাকারা দেখা, মাদানী চ্যানেল দেখা, মাদানী চ্যানেল সারাক্ষণে নেকি দাওয়াত। তো কিভাবে আপনি গুনাহ থেকে বাঁচবেন, কিভাবে আপনার আখিরাতকে গুছাবেন, কিভাবে আপনি পরকালে সাফল্য অর্জন করবেন, এ ব্যতীত মাদানী চ্যানেলে অন্য কিছু হয় না,
অন্য কিছু হয় না।
যদি এটা নিয়ত করে যে আমি প্রতিদিন কিছু সময় হলেও কমপক্ষে এক ঘন্টা বারো মিনিট হলে আমি মাদানী চ্যানেল দেখবো, তাহলে আমার মনে হয় কারো জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে, আর অতি সত্য তার মধ্যে গুনাহের যে অভ্যাস এটা দূর হবে এবং নেকি তার মধ্যে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে।
আমরা কবর জিয়ারতের মধ্যে ছিলাম, কবর জিয়ারতের মধ্যে দেখা যায় যে আমরা যখন কবর জিয়ারত করি কিছু মাদানী ফুল রয়েছে, কিছু নিয়ম রয়েছে, যে অনেক কবরস্থানে দেখা যায় যে কবর মিটিয়ে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।
আল্লাহ আল্লাহ।
তো এই মুসলমানদের কবরের উপর হাঁটা এটা হারাম রয়েছে, গুনাহ রয়েছে। তো এই যেখানে আমি জানবো যে এই জায়গাতে নতুন রাস্তা তৈরি করা হয়েছে কবরকে মিটিয়ে দিয়ে জিয়ারতকারীদের সুবিধার্থে এটা করা হয়েছে, বিভিন্ন রাস্তা তৈরি করা হয়, আগের রাস্তা না নতুন রাস্তা তৈরি করা হয়েছে কবরকে মিটিয়ে,
বিশেষ করে আমির আল্লাহ সুন্নাহ যারা হাজি তাদেরকে মাদানী ফুলটি দেন, যারা জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের মাজার শরীফ রয়েছে, পবিত্র নবী পরিবারের সদস্যদের রয়েছে,
জি,
তো অনেকে তো আগ্রহ জান্নাতুল বাকিতে যাওয়া
যাওয়া।
তো যে আমির রাসূলের উসিলায় সারা দুনিয়া ইশকে রাসূলের পয়গাম পৌঁছে যাচ্ছে, সে আমির রাসূলের দিকে মনে চায় না যে জান্নাতুল বাকির প্রত্যেকটা রাস্তা ঘুরে ঘুরে কাছে কাছে গিয়ে সবাইকে সালাম দাও, কিন্তু সে আমির রাসূলের মাদানী ফুল এটাই দেয় যে জান্নাতুল বাকির যে রাস্তাগুলো রয়েছে এর মধ্যে অনেক, ওলামায়ে কেরাম বলেন যে অনেক রাস্তা কবর ভেঙে ভেঙে বানানো হয়েছে। তো এই যে ইচ্ছাকৃত ভাবে সেই জায়গায় পাড়া দেওয়া গুনাহ,
গুনাহ
বরং ওলামায়ে কেরাম বলেছেন যে যদি সন্দেহ হয় সেটা থেকেও বাঁচতে হবে,
সন্দেহ।
তো আমির রাসূলের জন্য কি করে জান্নাতুল বাকির যে সীমানা রয়েছে সে বাইরে থেকে নিরাপদ জায়গা থেকে জিয়ারত করে সালাতু সালাম জানায়, ইসলাম সাব করে, তো সেটা আমাদের করা উচিত।
এর আগে একটি কথাই বলতে চাই যে আজকের যে মাদানী ফুলগুলো দেয়া হয়েছে এরপর আমরা আমল করব, পাশাপাশি কবর জিয়ারাতের জন্য আমরা যদি যাই, কবর মিটিয়ে যেখানে যাওয়া হয় ওখানে আমরা যাব না, পাশাপাশি আমরা দূরে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেও কবরস্থানে যার জন্য আমরা জিয়ারত করছি, যার প্রতি সওয়াব রিসানি করছি, সওয়াব পৌঁছাচ্ছি, সে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং কবর জিয়ারত বেশি বেশি করা, আমাদের মা বাবা যাদের ইন্তেকাল হয়েছে সম্ভব হলে প্রত্যেক শুক্রবার তাদের কবর কাছে গিয়ে সূরা ইয়াসিন শরীফ আমরা পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা এর ওসিলাতে কবরে আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিগিল আমিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।